এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء
রাসুল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 জুন, 24 জ্যৈষ্ঠ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জন্য দখলদার ইসরায়েলকে একদিন জবাবদিহি করতেই হবে বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ নেতা হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোন যুদ্ধ শুরু করলে দখলদার ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। গ্রেপ্তার হওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করেছে বাংলাদেশের হেফাজতে ইসলাম। পদ পেয়েছেন মরহুম আহমদ শফির ছেলেও। ভারতে 23 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। চলছে শিশুদের টিকার পরীক্ষা। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, ইহুদবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় জনগণের বিরুদ্ধে দশকের পর দশক যে অপরাধ যুদ্ধ চালিয়ে আসছে তার কথা বিশ্ববাসী কখনো ভুলে যাবে না। তিনি বলেন, ইসরায়েলি বর্বরতা ও অপরাধযজ্ঞের সর্বশেষ নজির হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন, যাতে ষাট শিশুসহ ২৬০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এক টুইটার পোস্টে খাতিব জাদে এসব কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর বিদায়কালও মনে হচ্ছে তিনি নিরপরাধ ফিলিস্তিনিদের রক্ত গ্রহণের কোটা পূরণ করতে চাইছেন, কিন্তু একদিন সময় আসবে অপরাধীদেরকে জবাবদিহি করতে হবে এবং বিশ্ব ভুলে যাবে না ইহুদিবাদী অপরাধীদের বর্বরতা ও অপরাধযজ্ঞের কথা। ওই একই পোস্টে খাতিব জাদে বলেন, সেই সব দেশের প্রতি নিন্দাবাদ যারা ইসরায়েলি অপরাধযজ্ঞে সমর্থন দিয়েছে। ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৫,৯৩,১০,৩০৭ জন। এ তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র সৈয়দ ইসমাইল মুসাবি। ইরানের আইন অনুযায়ী নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয় তারাই ভোট দিতে পারে। মুসাবি আরও বলেছেন, আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শহর ও গ্রাম পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইহুদিবাদী ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে, যা তারা কোনোদিন কল্পনাও করেনি। লেবাননের আল মানার টিভি চ্যানেল আজ খবর দিয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না, কারণ হচ্ছে তারা সবসময় হিংসা বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরনের আচরণ তাদের পতনকে আরও ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন হিজবুল্লাহর এই নেতা। এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসিম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। ফিলিস্তিনের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভিহার ইভান শেষ পর্যন্ত মারা গেছেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন বলে জানা যায়। গাজা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলের ভেতরে আরব মুসলমানরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন, তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এভিহার ইভান তখন ওই হোটেলে ছিলেন। আগুনে তার শরীরে কিছু অংশ পুড়ে যায়। এছাড়া সৃষ্ট ধোঁয়ার কারণেও তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের সব গণমাধ্যম আজ খবর দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা সাবেক বন্দী গিলাদ শালিতের একটি অপ্রকাশিত ভিডিও প্রচার করা হয়েছে, যা আগে কখনো সম্প্রচার করা হয়নি। এছাড়া বর্তমান একজন ইসরায়েলি বন্দীর অডিও প্রকাশ করেছে হামাস। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল ইসরায়েলি বন্দীদের এই ফুটেজ ও অডিও সম্প্রচার করেছে। আল জাজিরা সরাসরি হামাসের কাছ থেকে এসব ফুটেজ পেয়েছে। গিলাদ শালিত ২০০৬ সালে হামাসের হাতে ধরা পড়ে এবং টানা ৫ বছর আটক ছিল। পরে ১,০০০এরও বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে গিলাদকে মুক্তি দেয় হামাস। গিলাদ শালিতের অপ্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে হামাসের কাছে বন্দি থাকা অবস্থায় সে নিজের ও অন্য বন্দীদের মুক্তির জন্য ইসরায়েল সরকারের কাছে অনুনয় বিনয় করছে। অন্য বন্দীর অডিও বার্তা শুনে ইসরায়েলের চ্যানেল ১২ তাকে অ্যাভেরা ম্যানগিস্তু বলে চিহ্নিত করেন। ম্যানগিস্তুর মা বলেছেন, আমি আমার সন্তানকে ফেরত পাবার জন্য অপেক্ষা করছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩০ জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৯৭০ জন, এ সময় মারা গেছেন আরো ৩০ জন। এর আগে রোববার দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু এবং ১৬৭৬ জনের করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৮৬৯ এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮,১৪,৯৬০। এদিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় জেলার হাসপাতালগুলোর করোনা ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৩ জনই চাঁপাইনবাবগঞ্জের। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে করোনা শনাক্তের হার যথাক্রমে ২৪.১৪%, ৩৩.৩৩% এবং ১৪.৯৩% পাওয়া গেছে। নাটোরে আজ সংক্রমণের হার বেড়ে সর্বোচ্চ ৬৭.৩ পৌঁছেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২০-২১ অর্থ বছরের জন্য ১৩,৯৮৭.২৭৩,০০০ টাকার সম্পূরক বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার নির্দিষ্টকরণ বিল ২০২১ উত্থাপন করেন, পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়। কমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা জুনায়দ বাবু নগরীকে আমির আর মাওলানা হাফেজ নুরুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ গ্রেপ্তার হেফাজত নেতাদের কমিটিতে রাখা হয়নি। কমিটিতে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে ৯ জনকে। হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম শাহ আহমদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে সহকারী মহাসচিব পদ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমগ্র ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমগ্র ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে। তিনি আজ সোমবার কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করে তৃণমূলের বিপুল জয় প্রসঙ্গে ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন,
সমগ্র ভারতবর্ষকে আজকে বাংলা পথ দেখিয়েছে, বাংলা দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলা বহিরাগতদের বশ্যতার কাছে আত্মসমর্পণ করেনি, মাথা নত করেনি, এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি বাংলার মানুষ প্রমাণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সেখানে।
বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াই নিশ্চিতভাবে তৃণমূল বনাম বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদি তো ছিলই, একই সঙ্গে বাংলার মানুষের সাথে একনায়কতন্ত্রের লড়াই ছিল। যেভাবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানকে শেষ করে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে বাংলার মানুষের লড়াই ছিল। এটাকে কেবল তৃণমূল বনাম বিজেপি বলা ঠিক নয়, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই লড়াই কেবলমাত্র বাংলার মাটিতে সীমিত ছিল না, গোটা ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ বাংলায় নির্বাচনের ফল কী হতে চলেছে তা জানার জন্য মুখিয়েছিল। যেভাবে বাংলার মানুষ জবাব দিয়েছে তা সারা দেশের জন্য আশার সৃষ্টি হয়েছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। এদিকে ভারতে এ পর্যন্ত ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, শিশুদের জন্য দুটি টিকার পরীক্ষা চলছে, আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে করোনা মহামারীর ব্যাপক প্রকোপ কিছুটা কমে আসার প্রেক্ষাপটে মোদী এই তথ্য জানালেন। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে 40 জন নিহত, 100 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 25 জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, এ কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোদায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। ইহুদিবাদী ইসরায়েলে রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের উপর ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়েছে। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম আফ্রিকায় বিশেষ করে নাইজেরিয়া ও এর আশপাশের দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা অনেক বেড়ে গেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পশ্চিম আফ্রিকায় বিশেষ করে নাইজেরিয়া ও এর আশেপাশের দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা অনেক বেড়ে গেছে। বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের সর্বসাম্প্রতিক হামলায় 160 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। জাতিসংঘ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলের উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার বেশ কিছু দেশে অনেক বছর ধরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সশস্ত্র তৎপরতা বজায় রয়েছে। অন্যদিকে পূর্ব আফ্রিকার দেশগুলোতেও আরেক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশাবাব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নাইজেরিয়া, মালি, সোমালিয়া সহ আরও বেশ কিছু দেশে তৎপর আফ্রিকার এই দুই সন্ত্রাসী গোষ্ঠী ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং ধর্মের নামে বিকৃত ও উগ্র চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশের কর্মকর্তারা উগ্র সন্ত্রাসীদের মোকাবেলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছেন এবং এদেরকে মোকাবেলায় বিদেশি সেনা মোতায়েনের উপর গুরুত্ব আরোপ করে আসছেন এবং এজন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তারপরও সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা সফল হতে পারেননি। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়ার দেশগুলোর নীতিতে পরিবর্তন, উত্তর আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক পরিবর্তন, গোলযোগ ও অস্থিরতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বৃহৎ শক্তিগুলোর নীতিতে পরিবর্তন প্রভৃতি কারণে আফ্রিকার বহু দেশে সন্ত্রাসবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে একদিকে যেমন বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে, অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা বিস্তারের সুযোগ পাচ্ছে। এদিকে কোনো কোনো দেশ এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে, গোপনে তাদেরকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। যাই হোক, আফ্রিকা মহাদেশে আইএস ও বোকো হারামের মতো উগ্র জঙ্গিবাদের যে বিস্তার ঘটেছে তাতে কেবল শুধু আফ্রিকার দেশগুলো নয়, সারা বিশ্বের দেশগুলোর জন্যই হুমকি। তাই সন্ত্রাসীদের মোকাবেলায় আফ্রিকার সব দেশকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থমন্ত্রী আজ সংসদে বলেছেন কারা বিদেশে অর্থ পাচার করছে সে সম্পর্কিত তথ্য তার কাছে নেই। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ থেকে কারা বিদেশে অর্থ পাচার করছে সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। আজ সোমবার সম্পূরক বাজেটের উপরে আলোচনায় বিরোধী দলীয় সদস্যরা অর্থ পাচার প্রসঙ্গ তুললে আহমদ মোস্তফা কামাল এমন জবাব দেন। এ সময় মন্ত্রী বলেন, কারা টাকা নিয়ে যায় সেই লিস্ট আমার কাছে নেই, আপনাদের কাছে লিস্ট থাকলে আমাকে নামগুলো দেন, বাকি কাজটি করা আমাদের জন্য সহজ হবে। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় 1,00,000,000,000 টাকা বিদেশে চলে যাচ্ছে। গত 10 বছরে প্রায় 8.5-9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে, ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে। বিএনপির এই সংসদ সদস্য বলেন, একবার সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো জানতে পারলাম না। ব্যাংকে যে টাকা সেটা আমাদের মতো আমজনতার টাকা, সেই টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় তারা জানে এই ঋণ তারা আর পরিশোধ করবে না, এই টাকা চলে যায় বিদেশে। সোমবারের সম্পূরক বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা পুকুর চুরি করছেন তারা পার পেয়ে যাচ্ছেন, আর যারা এসব প্রকাশ করছেন তারাই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কতগুলি কেস তাদেরকে ধরা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শাস্তি কেউ পেয়েছে এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। যারা তুলে ধরছেন তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জনগণের চোখে এটাকে ধরা পড়ছে।
কাজী ফিরোজ রশিদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠাচ্ছে, কানাডায়, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায় দুদকের অফিস করুন, তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পিকে হালদার এত টাকা নিয়ে পালালো, তাকে ধরতে পারেননি। সংসদ সদস্যদের এসব বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন খারাপ লাগে আমারও লাগে, আমি অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং আগের মতো হয় না, তবে একদম বন্ধ হয়ে গেছে বলবো না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনদের বিরুদ্ধে বর্বরতার জন্য দখলদার ইসরায়েলকে একদিন জবাবদিহি করতেই হবে বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ নেতা হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোন যুদ্ধ শুরু করলে দখলদার ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। গ্রেপ্তার হওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করেছে বাংলাদেশের হেফাজতে ইসলাম, পদ পেয়েছেন মরহুম আহমদ শফির ছেলেও। এবং ভারতে 23 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, চলছে শিশুদের টিকার পরীক্ষা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205273। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Oh,